exclusively on FusionBD.com.
Guasha.
সবাইকে স্বাগত জানাচ্ছি কুয়াশায়। আজ শারমিন আর আপনি শুনছেন এবিস রেডিও 89.2 FM। শুরুতে রয়েছে একটি সুখবর, অর্থাৎ কুয়াশায় চলছিল গল্প পাঠাবার প্রতিযোগিতা অথবা স্ক্রিপ্ট পাঠাবার প্রতিযোগিতা। আমরা বেশ কিছু গল্প পেয়েছি, তার মধ্যে এবারের গল্প পাঠিয়ে আমরা প্রথম যাকে সিলেক্ট করেছি অর্থাৎ প্রথম যে জয়ী হয়েছে গল্প পাঠিয়ে, তার নাম হচ্ছে মুশফিকা রহমান আনিকা। আমাদের বিজয়ী গল্পকার বা বিজয়ী স্ক্রিপ্ট রাইটার হচ্ছে মুশফিকা রহমান আনিকা। তার গল্পের নামটি হচ্ছে অদ্ভুত সেই কবর। তো এই প্রতিযোগিতার প্রথম যিনি পুরস্কার পাচ্ছেন তার নাম মুশফিকা রহমান আনিকা। তার আপত্তি থাকবার কারণে ফেসবুকে তার ছবি দেওয়া যায়নি, কিন্তু তার নামটা জানিয়ে দিলাম। এবং আপনারা আরো যারা অংশগ্রহণ করতে চান, বেশ কিছুদিন ধরে এই প্রতিযোগিতা চলবে, তাই এই প্রতিযোগিতায় আপনারা আরো যারা অংশগ্রহণ করতে চান অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং অথবা গল্প পাঠাবার প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ঠিকানা আপনারা পাঠাবেন সেই ঠিকানাটি আগে লিখে নিন, kuasha89.2@gmail.com, kuasha89.2@gmail.com এই ঠিকানায় পাঠাবেন। স্ক্রিপ্ট আকারে পাঠাতে হলে বর্ণনা লিখতে হবে, বর্ণনার পর দৃশ্য। দৃশ্য কয়টা হবে সেটা আপনার লেখার উপর নির্ভর করছে, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি যে মিনিমাম 7,500 থেকে 8,000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। স্ক্রিপ্ট আকারে লিখলে আর গল্প লিখলেও বড় লিখতে হবে, যাতে সেখান থেকে আমরা নাট্যরূপ দিতে পারি। তো যাই হোক, কংগ্রেচুলেশনস মুশফিকা রহমান আনিকা, আপনার পুরস্কার আপনি পেয়েও গেছেন ইতিমধ্যে। তো আমরা আমাদের নিয়ম মাফিক কুয়াশা শুরু করে দিই, অর্থাৎ কুয়াশায় শুরুতে রয়েছে এখন যেটা শুনবেন আপনারা কুয়াশা এক্সপ্রাইজের সত্য ঘটনা। আজকের কুয়াশার এক্সপ্রাইজের সত্য ঘটনার নাম হচ্ছে সিরিয়াল কিলার অ্যালেন লিজার। আসুন তাহলে শুনি কুয়াশা এক্সপ্রাইজ সিরিয়াল কিলার অ্যালেন লিজার, তারপর আবার ফিরছি। ১৯৮০ সালের শেষ দিকের ঘটনা। তখন জার্মানির ব্রান্সউইক শহরটা ছিল সৌন্দর্যের জন্য বিখ্যাত। মূলত এই শহরের কোন ঘেঁষে থাকা সুন্দর নদী আর এই নদীর তীরগুলোর জন্য শহরটা বেশি পরিচিত ছিল। শুধু তাই না, এখানকার মানুষগুলো ছিল খুব হাসি খুশি আর বন্ধু সুলভ, যে কারোর সাথে খুব সহজে বন্ধু হয়ে যেত। এই শহরে অনেক টুরিস্ট ঘুরতে আসার কারণে এখানকার সবাই খুব অতিথি পরায়ণ। ছোট্ট একটা শহর ব্রান্সউইক, এখানে সবাই মিলেমিশে থাকার কারণে কখনো কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তাই সবাই অনেক নিশ্চিন্তে থাকত। এখানে সবার বাচ্চারা বাইরে বিভিন্ন পার্কে একা একা খেলাধুলা করত, কেউ কেউ সবসময় তাদের নিজের বাড়ির দরজা খোলা রেখে দিত, এমনকি বাচ্চারা যখন ইচ্ছে নিজে নিজে বের হয়ে খেলতে চলে যেতে পারত, সময় হলে ঠিক বাসায় ফিরে আসত। কাউকে এটা নিয়ে কখনো কোনো দুশ্চিন্তা করতে হয়নি, কেউ হয়তো কখনো চিন্তাও করতে পারেনি যে এই শহরে তাদের জীবন হুমকির মুখে পড়ার মতো কিছু ঘটবে। কিন্তু সময় তো আর সবসময় এক থাকে না, পরিস্থিতি পাল্টে যেতে পারে চোখের পলকে। ১৯৮৯ সালের অক্টোবরে জার্মানির ব্রান্সউইকের সবার মাঝে একটা ভয় বা আতঙ্ক চলে এলো। এই শহরের সবাই এতটাই আতঙ্কিত হল যে সবচেয়ে মজার আর আনন্দের উৎসব হ্যালোউইন তারা পালন করতে পারল না। হ্যালোউইনে নানা রকম পোশাক পরে বের হওয়া সাধারণ জনগণদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হল। আর শুধু তাই না, সন্ধ্যা নামতে না নামতেই সবাই যার যার বাসায় চলে যেতে শুরু করে। কেউ আর রাস্তায় একা একা হাঁটার সাহস পেত না, সবার মনে একটাই ভয়, কখন না জানি এক মুখোশধারী মানুষ শিকারী এসে ঝাঁপিয়ে পড়বে তাদের উপরে। এই শহরের একটা বিখ্যাত চার্চ ছিল, সেখানকার ফাদার জেমস স্মিথকে সবাই খুব পছন্দ করত, রোমান ক্যাথলিকদের প্রেস ছিল সে। শহরের এই দুঃসময়ে সবাই তাদের একমাত্র ভরসা বা সান্ত্বনা হিসেবে ফাদার জেমস স্মিথকে বেছে নেয়। নভেম্বরের শুরুর দিকে একদিন এই রোমান ক্যাথলিক প্রেস্ট ফাদার জেমস স্মিথ সবাইকে একটা প্রেয়ার মিটিং এ ডাকে। সময় মতো সবাই এসে উপস্থিত হয় চার্চে, কিন্তু কোনো খোঁজ নেই ফাদার জেমস স্মিথের। সবাই দীর্ঘ সময় চার্চে বসে থাকার পর কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তাদের মধ্যে কয়েকজন ঠিক করলো তারা ফাদার জেমস স্মিথের বাড়ি গিয়ে দেখবে সে ঠিক আছে কিনা। ফাদার জেমস স্মিথের বাড়ির চার্চে ঠিক পাশেই ছিল, তারা কিছুক্ষণ ফাদারের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজার, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। এবার একজন বাড়ির এক পাশে গিয়ে জানালার ভেতর উঁকি দিতে শুরু করলো যে ফাদার ভেতরে আছে ঠিক আছে কিনা দেখার জন্য। সে জানালার পর্দা সরিয়ে যা দেখল তা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখল ফাদার জেমস স্মিথ মাটিতে পড়ে আছে, তার গায়ে রক্ত, আর তার আশেপাশে সবকিছু কেমন যেন এলোমেলো। দেখে বোঝা যাচ্ছে তাকে মারার আগে তার সাথে অনেকবার ধস্তাধস্তি করা হয়েছে। হয়তো ফাদার জেমস স্মিথ নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তার পারেনি। তারা সাথে সাথে পুলিশকে ফোন করে। অফিসার মেইসন জনসনকে পাঠানো হয় ক্রাইম সিনে। মেইসন জনসনই সবার আগে ফাদার জেমস স্মিথের বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে পড়েছিল লাশটা। অফিসার মেইসন জনসন লাশটার সামনে গিয়ে দাঁড়াতে দেখল ফাদার জেমস স্মিথের গলা আর বুকে অসংখ্য কাটার দাগ। তার চোয়াল দেখে মনে হচ্ছে কেউ যেন সেটা গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলেছে। এছাড়াও তার গায়ে অসংখ্য আঘাতের দাগ ছিল। পরবর্তীতে ফাদার জেমস স্মিথের অটোপসির রিপোর্টে আরো ভয়ানক তথ্য বেরিয়ে আসে। খুনি ফাদার জেমস স্মিথকে শুরুতে পিছন দিয়ে অ্যাটাক করে, তারপর সে ছুরি দিয়ে তার বুক কেটে বুকের ভেতরে থাকা পাঁজর আলাদা করে ফেলে। জার্মানির বার্নসউইকের পুলিশ ডিপার্টমেন্ট অনেকক্ষণের লাশ দেখেছে কিন্তু এত ভয়াবহ আর নির্মমভাবে কাউকে খুন করতে আগে কখনো দেখেনি। আর খুনি খুব কাঁচা হাতের কেউ না সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুনের বিবরণ দেখে মনে হচ্ছে এটা খুনের প্রথম খুন না, সে এর আগে অনেক খুন করেছে এবং সে খুব ভালো করেই জানে সে কি করছে। ফাদার জেমস স্মিথের খুনের খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে, সবাই জেনে যায় কতটা নির্মমভাবে ফাদার জেমসকে খুন করা হয়েছে। পুলিশ ধারণা করে যে রাতের অন্ধকারে খুনি তার বাড়ির ভেতর ঢুকে তার উপর হামলা করে। ফাদার জেমস বাড়িতে একা থাকার কারণে সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগায় সে খুনি। এটা থেকে আরেকটা জিনিস ধারণা করা যাচ্ছে, সেটা হচ্ছে খুনি এই এলাকারই কেউ, কারণ খুনি খুব ভালো করে জানত যে ফাদার জেমস স্মিথ বাড়িতে একা থাকে। তার মানে সে অনেকদিন আগে থেকেই ফাদার জেমসকে চেনে বা দেখে। পুলিশের তথ্য সবাইকে জানানোর পর সবাই আরো বেশি ভয় পেয়ে যায়, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে শুরু করে। সেখানে ফাদার জেমস স্মিথকে নিয়ে মাত্র 6 মাসে মোট 4টা খুন হলো এই শহরে। অফিসার মেইসন জনসন ধারণা করে যে তারা একজন সিরিয়াল কিলারের সাথে ডিল করছে, আর এই সিরিয়াল কিলার কোন সাধারণ খুনি না, সে সবার জন্য খুব ভয়াবহ, কারণ এই খুনি কোন নিয়ম মেনে খুন করে না, যখন যাকে ইচ্ছা তার উপরে সে হামলা চালায়। কিন্তু কে হতে পারে এই খুনি? তবে অফিসার মেইসন জনসন একটা ধারণা করতে পারছে, সেটা হল 41 বছর বয়সী অ্যালান লিজার। 3 বছর আগে অর্থাৎ 1986 সালে অ্যালান আর কয়েকজনের সাথে মিলে জন আর ম্যারি নামের দুজন মধ্যবয়স্ক স্টোর কিপারের উপর হামলা চালিয়েছিল। তারা রাতের অন্ধকারে জন আর ম্যারির বাড়িতে ঢুকে তাদের বেঁধে রেখে মারধর করে। মূলত ডাকাতির উদ্দেশ্যে তারা সেই বাড়িতে ঢুকেছিল, কিন্তু তারা যেন সব সীমা অতিক্রম করে ফেলে। অ্যালান লিজার আর তার দল মাতাল অবস্থায় থাকায় বুঝতে পারছিল না যে তারা ডাকাতি না করে জন আর ম্যারিকে মারধরেই বেশি ব্যস্ত ছিল। এরপর খুব অল্প কিছু টাকা পয়সা নিয়ে তারা পালিয়ে যায়, কিন্তু জন আর ম্যারির অবস্থা এতটা ভয়াবহ করে গিয়েছিল যে জন অজ্ঞান হয়ে পড়েছিল। আর স্ত্রী ম্যারি খুব কষ্ট করে ফোনের কাছে গিয়ে পুলিশকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের হাসপাতালে নিয়ে গেলে জন সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার স্ত্রী ম্যারির অবস্থাও বেশি ভালো ছিল না, তার পুরো মুখ জুড়ে ছিল ক্ষতের চিহ্ন। সে সেদিন ভাগ্যক্রমে বেঁচে যায়। জন আর ম্যারির রুম থেকে পুলিশ একটা মদের বোতল উদ্ধার করে। সেখানে অ্যালান লিজারের স্যালাইভা থাকার কারণে ফরেন্সিক ডিপার্টমেন্ট তার পরিচয় খুঁজে বের করতে সক্ষম হয়। ম্যারি পুলিশকে জানায় অ্যালান লিজারই ছিল সেই ডাকাত দলের মূল কর্তা, আর তার সাথে জড়িত বাকি দুইজনকে দেখে মনে হয়েছে বয়সে তার চেয়ে অনেক ছোট তারা। পুলিশের অ্যালান লিজারকে খুঁজে বের করতে খুব একটা বেশি বেগ পেতে হয়নি, সে তার বাড়িতে ছিল। হয়তো সে কখনো চিন্তাও করতে পারেনি যে তার পরিচয় পুলিশ জেনে যাবে। তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয় অ্যালান লিজার, কিছুদিনের মধ্যেই ধরা পড়ে বাকি দুজন। কয়েকদিন পরে তাদের কোর্টে চালান দিয়ে দেয়া হয়। কোর্টে শাস্তি হিসেবে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। অ্যালান লিজারকে কারাগারে বন্দী করার পর সে খুব স্বাভাবিক ছিল, অন্যদের মতো সে কোনো হইচই করেনি, কারাগারে সব নিয়ম কানুন মেনে চলত, সব কাজ সময় মতো করে রাখত। কিন্তু আসলে সে মনে মনে ফোন দিয়ে ছিল কিভাবে এখান থেকে বের হওয়া যায়। আস্তে আস্তে সে গার্ডদের সাথে ভালো খাতির জমাতে শুরু করে। সে জানে যে কয়েক মাসে না তাকে এখান থেকে পালাতে হলে আরো দীর্ঘ পরিকল্পনা করতে হবে। 1989 সালের শুরুর দিকে অ্যালান লিজার তার মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। সে তার নিজের ইউরিন অনেকদিন জমিয়ে রেখে নিজেই নিজের কানের ভেতর ঢেলে দেয় যাতে তার কানে ইনফেকশন হয়। সে জানে যে তার ইনফেকশন হলে তাকে একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হবে, আর কোনো স্পেশালিস্ট যেহেতু কারাগারে নেই, তাই তাকে কারাগার থেকে বাইরে একটা ইনস্টিটিউশনে নিয়ে যেতে হবে। সে যেমনটা ভাবল ঠিক তেমনই হল। তার কানের ইনফেকশনের জন্য তাকে কারাগার থেকে বের করা হয়। কারাগারে থাকা কিছু গার্ড তাকে নিয়ে যায় মংটনের একটা হাসপাতালে। তাকে যখন হাসপাতালে নিয়ে আসার জন্য গাড়িতে উঠানো হচ্ছিল, তখন সে কৌশলে পাশে থাকা গার্ডের পকেট থেকে তার হ্যান্ডকাফের চাবি নিয়ে নেয়। গার্ডদের মধ্যে কেউ এটা বুঝতে পারেনি। হাসপাতালে পৌঁছানোর পর নিচতলায় থাকতেই সে গার্ডদের পরে তার বাথরুমে যেতে হবে। একজন গার্ড তার সাথে গিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে, আর বাথরুমে একা থাকার সুযোগটা কাজে লাগায় অ্যালেন লেজার। সে খুব দ্রুত চুরি করা চাবি দিয়ে তার হ্যান্ডকাফ খুলে ফেলে, আর নিচতলায় বাথরুম হওয়াতে তার জন্য আরো সুবিধা হয়। সে কোনো শব্দ ছাড়াই বাথরুমের জানালা খুলে সেখান থেকে বাইরে লাফ দেয়। বাথরুম থেকে বের হয়ে অ্যালেন দৌড়ে চলে যায় হাসপাতালের পার্কিং লটে। পার্কিং লটে ঢুকে সে সবার আগে পেগি অলভিজের গাড়ি দেখতে পায়। পেগি অলভিজ তখন গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিল। অ্যালেন লেজার গাড়ির জানলা দিয়ে একটা লাঠি পেগির গলা বরাবর ধরে। পেগি লাঠিটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। অ্যালেন তাকে বলে গাড়ির দরজা খুলে চুপচাপ গাড়ি থেকে বের হয়ে আসতে। পেগি তার গাড়ি থেকে বের হয়ে গেলে অ্যালেন তাকে ধাক্কা দিয়ে ফেলে তার গাড়ি দিয়ে পালিয়ে যায়। পুলিশে ভেবেছিল অ্যালেন লেজার পালিয়ে যাওয়ার পর আর তার শহরে ফিরে আসবে না, কারণ সাধারণত কোন কারাবন্দী আসামি পালাতে সক্ষম হয় তখন যখন সে কখনই তার শহরে আর থাকতে শুরু করে না, সে অন্য শহরে চলে যায় বসবাসের জন্য।
X-Files.
সালের মে মাস, অ্যালেন লেজারকে খুঁজে বের করার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1948 সালে মিরামিচির চ্যাটাম হেডে জন্ম নেয় অ্যালেন লেজার। মিরামিচির রিভারের পাশেই ছিল অ্যালেন লেজারের বাড়ি। অ্যালেন লেজারের মায়ের নাম লুইজি লেজার। লুইজি লেজার ছিল সিঙ্গল মাদার। তাদের বাড়িতে শুধু সে আর তার ছেলে অ্যালেন থাকত। থাকার সমস্যার জন্য লুইজি তাদের বাড়ির কিছু রুম ভাড়া দিয়ে রেখেছিল। অ্যালেন কখনো তার বাবাকে দেখেনি, এমনকি সে জানেও না তার বাবার নাম কি। অ্যালেনের মায়ের সাথে তার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। অ্যালেন যখন ছোট ছিল তখন তার মা তার প্রতি খুব যত্নশীল ছিল, কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন থেকে শুরু হয় তার মায়ের অবহেলা। সিঙ্গেল হওয়ার কারণে তার মা এক একদিন এক একজনকে নিয়ে বাড়ি ফিরত। এগুলো সবই খেয়াল করতে অ্যালেন। কিশোর বয়সে নিজের মাকে আপত্তিকর পরিস্থিতিতে দেখাটা কারোর জন্য সুখকর না, আর এটাই অ্যালেনের উপর অনেক বাজেভাবে প্রভাব ফেলে। এছাড়াও নিজের পরিবারের এই অবস্থায় অ্যালেন লেজারের স্কুল জীবনে অনেক প্রভাব ফেলে। সে স্কুলে অন্য বাচ্চাদের মতো আচরণ করত না, সব সময় রাগান্বিত আর আক্রমণাত্মক মনোভাব নিয়ে থাকত। স্কুলে তার কোনো বন্ধুই ছিল না, সে সবসময় একা একা থাকত, কারণ কোনো কারণ ছাড়াই সে যে কারোর সাথে মারামারি করতে শুরু করে দিত। এই নিয়ে স্কুলের অনেক টিচার তার সাথে আলাদা বসে কাউন্সিলিং করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। স্কুল অথরিটি অ্যালেনের এরকম বিহেভিয়ারের জন্য তার মা লুইজিকে স্কুলে আসতে বললেও সে আসে না। পরে তার স্কুল অথরিটি তাকে সাময়িকভাবে ক্লাস থেকে বরখাস্ত করতে বাধ্য হয়। অ্যালেনের স্বভাবের কারণে তার কমিউনিটিতে কেউ তাকে পছন্দ করত না। তার সমবয়সী ছেলেরা তাকে ভয় পেত, কেউ তার সাথে খেলত না, বন্ধুত্ব করা তো দূরে থাক। এইভাবে শৈশবকালে অ্যালেন অনেক একা হয়ে পড়ে। তার ভেতরে থাকা ক্ষোভ বা কষ্টের কথাগুলো সে কাউকে জানাতে পারে না। 32 বছর পর অর্থাৎ 1989 সালে অ্যালেন লেজার একজন খুনিতে পরিণত হয়, যে কিনা তখন কারাগার থেকে পালিয়েছে আর পালিয়ে বেড়াচ্ছে পুলিশের কাছ থেকে। পুলিশ জানে যে একজন ভয়ঙ্কর খুনি শিকারী ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে, কিন্তু তারা নিশ্চিত না যে অ্যালেন লেজার এই জার্মানির বার্নসুইক শহরে 6 মাসে ঘটে যাওয়া 4টা খুনের সাথে জড়িত কিনা। রোমান ক্যাথলিক প্রিস্ট ফাদার জেমস স্মিথ খুন হওয়ার 3 সপ্তাহ পরিবেশ ঠান্ডা ছিল। এই 3 সপ্তাহে আর কোনো দুঃসংবাদ বা দুর্ঘটনার কথা শোনা যায়নি। যখনই সবাই ভেবেছে তারা এখন তাদের শহরে কিছুটা সেফ, ঠিক তখনই একটা বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর আসে পুলিশের কাছে। দোতলা বাড়ির নিচতলায় ছিল একটা ক্যান্ডি স্টোর, যেখানে এলাকার সব বাচ্চারা ক্যান্ডি কিনতে যেত, আর দোতলা ছিল সেই দোকানের মালিকের বাসা। আগুন লাগে বাড়ির দোতলায়। আগুনের পরিমাণ ভয়াবহ হওয়া সত্ত্বেও ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাড়ির মালিক নিনা। নিনার শরীরের কিছু অংশ আর তার বাড়ির পুরোটাই পুড়ে যায় সে আগুনে। নিনা একটু সুস্থ হওয়ার পর পুলিশকে জানায় তার বাড়িতে লাগা আগুন কোনো দুর্ঘটনা ছিল না। সে জানায় দুপুরবেলা সে একটু বিশ্রাম নিতে তার রুমে ঢুকে দেখে একজন মাস্ক পরা লোক তার আলমারির ভেতর কি যেন খুঁজছে। তাকে দেখেই সেই লোক তার উপর হামলা চালায়, তার গলা চেপে ধরে তার কাছ থেকে টাকা চায়। সে টাকা দিতে মানা করলে সেই লোক তাকে মারধর করে। একসময় নীনার মাথায় জোরে আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে যায়। সে মাস্ক পরা লোক তো ভাবে সে হয়তো মারা গেছে, তাই সেখানে তাকে ফেলে রেখে চলে যায়। কিছুক্ষণ পর নীনার জ্ঞান ফিরলে সে দেখে তার রুম আগুনে পুড়ছে। তখন সে কোনো মতে জানালা দিয়ে বাড়ি থেকে বের হয়। জানালার পাশে ছোট্ট বাগান করার জন্য সেখানে আগে থেকে একটা মই ছিল, তাই দোতলা থেকে নামতে তার খুব একটা বেশি সমস্যা হয়নি। সেই আগুনে মিনা বেঁচে গেলেও পাশের রুমে থাকা তার বোন অ্যানি বাঁচতে পারেনি। ফায়ারম্যানের রুম থেকে তার শরীরের 99% পুড়ে যাওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। তার লাশ অটোপসি করার জন্য পাঠিয়ে দেওয়া হয় ফরেন্সিক ল্যাবে। অটোপসি রিপোর্টে দেখা যায় আগুনে পুড়ে যাওয়ার আগে তাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। খুব ভারী কিছু দিয়ে মেরে তার চোয়াল ভেঙে ফেলা হয়েছিল, ঠিক ফাদার জেমস পিকের মতো। অন্যদিকে পুলিশ এখনো অ্যালেন লিজারের খোঁজ নিয়ে যাচ্ছিল। অ্যালেন লিজার অনেক আগে থেকেই জিমে যেত, তাকে একজন পারফেক্ট বডি বিল্ডার বলা যায়। সে সবার কাছে নিজেকে অনেক শক্তিশালী প্রমাণ করতে চাইত, আর এই বডি বিল্ডিং পরবর্তীতে তার অনেক কাজ সহজ করে দেয়। 5টা খুন হয় 7 মাসে, পুলিশের কাছে খুনি সম্পর্কে কোনো প্রমাণ নেই, তবে তারা ধারণা করতে থাকে যে এই খুনি অ্যালেন লেজার। পুলিশ যখন নির্দিষ্ট কোনো খুনিকে ধরতে পারছিল না, তখন সে আরো বেশি সাহস পেয়ে যায়। প্রতি রাতে কারো না কারোর বাড়িতে ঢুকে তাদের জিনিস সরিয়ে রাখত। সবাইকে তার উপস্থিতি জানানোই ছিল তার উদ্দেশ্য। শহরের সবাই আরো আতঙ্কিত হয়ে যেতে শুরু করে। 41 বছর বয়সী লিন্ডা তার বোন, 45 বছর বয়সী ডোনা দুজনেই অবিবাহিত ছিল। তারা একই সাথে একই বাড়িতে থাকত। 1989 সালের 13ই অক্টোবর একটা বাড়িতে আগুন লাগার খবর পায় পুলিশ। সেই বাড়িটাই ছিল লিন্ডা আর তার বোন ডোনা। বাড়িটা পুরোপুরি পুড়ে যাওয়ার আগে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ বাড়ির ভেতর 2টা লাশ খুঁজে পায়, একটা লিন্ডার আর একটা তার বোন ডোনার। লাশ দুটো দেখেই বোঝা যাচ্ছিল যে খুন করার আগে দুজনকে অনেক মারধর করেছে খুনি। পরে অটোপসির রিপোর্টে আসে খুন করার আগে তাদের ধর্ষণও করা হয়েছিল, আর মারধর করার কাারণে দুজনের শরীরের বিভিন্ন হাড় গোড় ভেঙে গিয়েছিল। সবশেষে খুনি শ্বাসরোধ করে মারে তাদের। লিন্ডা আর তার বোন ডোনার মৃতদেহ থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল দিয়ে প্রমাণিত হয় যে তাদের খুনি আর কেউ না, বরং অ্যালেন লেজার। শহর থেকে একটু দূরে একটা জঙ্গল ছিল। পুলিশ ধারণা করে যে অ্যালেন হয়তো সেই জঙ্গলেই লুকিয়ে থাকে, আর রাত হলে সেখান থেকে বের হয়ে আসে। একদিন সন্ধ্যায় পুরো পুলিশ ফোর্স নেমে যায় অ্যালেন লেজারের খোঁজে। একদল তল্লাশি চালায় শহরে, আর একদল জঙ্গলের ভেতর। সেই রাতে অ্যালেন জঙ্গলে ছিল। সে পুলিশদের আসার শব্দ পেয়ে ফাঁকা গুলি ছুটতে থাকে। তার কাছে বন্দুক থাকতে পারে এটা ভাবতেও পারেনি কেউ। গুলির শব্দ শুনে প্রথমে পুলিশ কিছুটা পিছিয়ে পড়ে। টর্চ লাইট জেনে তারা অ্যালেনকে দেখার চেষ্টা করে। ঘন জঙ্গলের মধ্যে তার আচ্ছা অবয়ব দেখতে পেলেও কিছুতেই তাকে পুরোপুরি দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ গুলি ছোড়ার পর অ্যালেনকে আর খুঁজে পাওয়া যায় না। সে যেন মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। পুলিশের জন্য এখন অ্যালেন লেজারকে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে পড়বে, কারণ অ্যালেন জেনে গেছে যে পুলিশ তার খোঁজ পেয়ে গেছে, তাই এবার তাকে জায়গা বদল করতে হবে। অন্যদিকে অ্যালেনকে পেয়েও ধরতে না পারার ব্যর্থতা পুলিশ ফোর্স কিছুতেই মেনে নিতে পারছিল না। যত তাড়াতাড়ি সম্ভব অ্যালেনকে ধরতেই হবে তাদের, না হলে আরো অসংখ্য নিরপরাধ মানুষকে তার হাতে প্রাণ দিতে হবে। এবার অ্যালেন নিজের শহর থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার কাছে কোনো টাকা বা গাড়ি না থাকায় পালিয়ে যাওয়ার জন্য তাকে বেছে নিতে হয় অন্য পথ। এদিকে অ্যালেন লেজারের ছবি পুরো শহরে প্রচার হয়ে গেছে মোস্ট ওয়ান্টেড হিসেবে। 1989 সালের 24 নভেম্বর অ্যালেন লেজার সেন্ট জনের হাইওয়ে দিয়ে যাওয়া একটি গাড়ি থামায়। গাড়ির পেছনে বসে থাকা এক যাত্রী তাকে দেখে চিনে ফেলে। সঙ্গে সঙ্গে সে পুলিশ স্টেশনে ফোন দিয়ে তাদের লোকেশন পুলিশকে জানিয়ে দেয়। অ্যালেন সেই গাড়ি থামাতেই গাড়ির ড্রাইভারের মাথায় বন্দুক ধরে গাড়ি থেকে নেমে যেতে বলে। অন্যদিকে পুলিশ সেন্ট জন আর এই হাইওয়ে যেখানে শেষ হয় অর্থাৎ রজার্স ভিলে পুরো ফোর্স নিয়ে অপেক্ষা করতে থাকে অ্যালেনকে ধরার জন্য। পুলিশ বাহিনী সাদা পোশাকে থাকায় অ্যালেন বুঝতে পারে না। অ্যালেন যখন টল দেওয়ার জন্য গাড়ি থামায় তখন চারপাশ থেকে পুলিশ এসে তাকে ঘিরে ফেলে। আটক হয় বার্সুইকের সবচেয়ে ভয়ানক খুনি অ্যালেন লেজার। অ্যালেন লেজার কোর্টে তার সব খুনের দায় স্বীকার করে নেয়। কোর্ট তার ফাঁসির আদেশ দেয়। অবশেষে শেষ হয় বার্নসুইকে থাকা সবার আতঙ্ক। সবাই আবার নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে নিজের ইচ্ছে মতো। এখন আর রাতে ভয় নিয়ে ঘুমোতে যেতে হয় না কাউকে।
5. Kuasha.
এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপায়ার, যে এই মুহূর্তে শেষ হয়ে গেল। আজকের নাম ছিল সিরিয়াল কিলার অ্যালেন লেজার। আর এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রথম বিজয়ী স্ক্রিপ্ট রাইটার। কুয়াশা যে কম্পিটিশন চলছিল, আমাদের প্রথম বিজয়ী মুশফিকা রহমান আনিকার গল্প অদ্ভুত সে কবর, সেখান থেকে প্রথম অংশ শুনবো এখন, অর্থাৎ প্রথম পর্বটি শুনবো, তারপর আবারও ফিরছি আপনার সঙ্গে। আজ আমি আর্য শারমিন আর শুনছি কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
হ্যালো স্যার, আমি পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আজকে একবার লোকেশনটা দেখে আসবো। জি জি, আসসালামু আলাইকুম স্যার।
ওইব না,
এই এলাকায় মনে হয় পাগলের উৎপাত বেশি। ড্রাইভার চলো।
স্যার আমার নাম রমিজউদ্দিন।
ও আচ্ছা, আপনি রমিজউদ্দিন, আপনার সাথে মনে হয় আমার কথা হয়েছিল।
জি, বাংলো খুঁজে পাইতে কোন সমস্যা হয়নি তো স্যার?
না, খুব একটা কষ্ট হয়নি, যতটা ভেবেছিলাম ততটা তো নয়। তবে মানুষজনকে ঠিকানা জিজ্ঞেস করতেই সবাই একটু কেমন যেন করছিল, মনে হয় ভয় পাচ্ছিল। আচ্ছা, এখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি?
না স্যার, তেমন কিছু না। গ্রামের মানুষ তো নতুন মানুষ দেখলেই একটু এমন করে।
ও আচ্ছা, এটাই তাহলে আপনাদের বাংলো।
জি, আসেন ভেতরে আসেন।
একজন সরকারি ভূমি অফিসার, বয়স খুব বেশি নয়, 28 কি 29। একটা প্রজেক্টের কাজে তাকে শহর থেকে অনেক দূরে আসতে হয়। সেখানে একটা পরিত্যক্ত জায়গা আছে, জায়গাটা ঠিক সরকারি নয়, তবে সরকার জায়গাটা কিনে নিয়েছে। সেখানে একটা 10-তলা বিল্ডিং তৈরি হবে, একটা পার্কও হবে। সেই সূত্র ধরে তার এখানে আসা। শিয়াব আহমেদ কাজে খুবই সৎ এবং ন্যায়নিষ্ঠ বলেই এত বড় একটা কাজের দায়িত্ব তার একার উপর দেয়া হয়েছে। তাকে যে সরকারি বাংলোতে থাকতে দেয়া হয়েছে সেই জায়গাটা থেকে বেশ খানিকটা দূরে। বাংলোতে বেশ কয়েকদিন ধরে মানুষের বসবাস নেই, সেটা বাংলোতে প্রবেশের মুখে অপ্রতিরোধ্য মাকড়সার জাল দেখেই বোঝা যায়। আশেপাশের পুরো বাংলোটা ঘন জঙ্গলে ঘেরা। তবে আগে হয়তো এখানে বাগান ছিল, দু একটা গোলাপ ফুলের গাছে চিহ্নও আছে। আর এই বাংলোর মালিক বেশ শৌখিন ছিলেন। রমিজউদ্দিন এই বাংলোটার দেখাশোনা করে, নিচের তলার একটা ঘরেই সে থাকে। লোকটার বয়স 40-45 বছর, কিন্তু চোখ দুটো বেশ ক্লান্ত, দেখে মনে হয় যেন কত কিছু সাক্ষী ওই দুটি চোখ।
স্যার, এইখানে রান্না করার তো আলাদা কইরা কেউ নাই, সব ব্যবস্থা আমি করুন। আপনি কি খাইতে পছন্দ করেন যদি কইতেন, তাইলে এটা বাজার থেকে আনাই নিতাম।
ওই পাঙাশ মাছ আর মূলা ছাড়া আর কোনো কিছুতে আমার অ্যালার্জি নেই।
দুপুরে মুরগি হয়েছে আর ছোট মাছের সরসরি, সাথে মসুরির ডাইলও আছে, আর রাইতে বড় মাছ আনায়নি।
আচ্ছা ঠিক আছে
স্যার, বিকালে কি কোনো নাস্তা পানির ব্যবস্থা করুন?
আরে না না, আমি এখন খেয়ে বের হব, লোকেশনে যেতে হবে।
জি আচ্ছা স্যার, আমি তাইলে আপনার খাওনের ব্যবস্থা করতেছি।
আচ্ছা রমিজউদ্দিন, আপনি কি রাতে এখানেই থাকেন?
জি, আমি নিস্তালাই থাকি, কিছু লাগলে আমারে ডাক দিলেই হইব।
আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসেন।
ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আফসার সাহেব?
আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম স্যার।
আচ্ছা আচ্ছা,
ওই দুটা চা দিয়ে যাইতে ক। চাটা খেয়ে আপনারে নিয়ে পুরা জায়গাটা ঘুরাই দেখাইতেছি, জায়গাটা একদম খাসা, যারে কয় খাপে খাপ।
লোকেশন তো ভালোই, শহর থেকে খুব একটা দূরেও না।
না স্যার, চাটা নেন।
থ্যাংক ইউ। তো রাফসান সাহেব, কাজ কবে থেকে শুরু করতে পারবো আমরা?
স্যার আপনি দেখা ওকে করলেই কাজ শুরু করা যাইব, কোনো সমস্যা নেই স্যার।
ঠিক আছে, চলুন উঠি তাহলে।
জি স্যার, আসেন। স্যার এই হইল লোকেশন, যতদূর বাউন্ডারি দেখতেছেন পুরাটাই।
আচ্ছা আচ্ছা, জায়গাটা তো বেশ বড়ই মনে হচ্ছে।
জি স্যার।
তাহলে উত্তর দিকটা বিল্ডিং হলে এই দিকটা পার্কের জন্য ঠিক হবে।
আচ্ছা স্যার।
এটাই ফাইনাল। আপনি এক কাজ করুন তো, লোকজন কাজে লাগিয়ে দিন, বিল্ডিং এর কাজটা আগে শুরু করতে হবে।
জি স্যার, জি স্যার, আমি এখনই লোকজন লাগাই দিতেছি।
হইব না এইখানে, কিছু হইব না, কিছু হইব না এইখানে।
এই এই, যা এখান থেকে, যা কইতেছি যা, নইলে কিন্তু।
আহা, কি করছেন? ও এমনি চলে যাবে, আপনি আপনার কাজ করুন।
আমার কথাই ফলবো, এইখানে কিছু হইব না, কিছু করতে দিব না, এনে হইব না, এনে কিছু।
আশ্চর্য পাগল, হুট করে কোথেকে কখন যে আসে কে জানে।
স্যার আইসেন? আসেন আসেন।
আমি উপরে যাচ্ছি, একটু চা পাঠিয়ে দেবেন?
জি স্যার, আমি আনতেছি।
রমিজউদ্দিন
স্যার, চা।
হ্যাঁ, আমি মাত্রই ডাকছিলাম। আপনার চাটা বেশ ভালো হয়।
ধন্যবাদ স্যার।
ঘড়িতে তো মাত্র 9টা বাজে, এখনই সবকিছু চুপচাপ যে?
এইখানে 9টায় মেলা রাত।
তা ঠিক, শহরের যান্ত্রিক জীবনে এত কোলাহলের মধ্যে এমন নিস্তব্ধতা কোথায়?
আপনার খাবারটা দিব স্যার?
না, ডিজাইনের কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করে তারপরে খাবো।
জি আচ্ছা।
আচ্ছা শুনুন, আপনার এত রাত পর্যন্ত জেগে থাকার দরকার নেই, আপনি এক কাজ করুন, খাবারটা আমার ঘরে দিয়ে ঘুমিয়ে পড়ুন।
না সমস্যা নাই, আমি এমনিতেও রাইতে ঘুমাইতে পারি না।
ঘুমাতে পারেন না মানে?
না মানে বয়স হয়েছে তো, হাতে পায়ে ব্যথার জন্য ঘুম আসে না। আপনি যখন খাইবেন তখন ডাক দিয়েন।
আচ্ছা ঠিক আছে।
আর এই যে এই ফ্লাক্সে আরো চা আছে।
ও আচ্ছা, থ্যাংক ইউ। শুনুন, কি আশ্চর্য স্বপ্ন!
রাইতে মনে হয় আপনার ভালো ঘুম হয় নাই স্যার।
ও রমেশ চাচা, ঘুম ভালোই হয়েছে, তবে ভোরবেলা একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল আর কি।
এই নেন আপনার চা।
বাহ, এখানে তো সকালটা বেশ সুন্দর, কতদিন পর যে পাখির ডাক শুনে ঘুম থেকে উঠলাম।
নাস্তায় কি খাইবেন?
ওই একটা কিছু হলেই হলো, বাংলোটা তো ভালো মতো ঘুরে দেখাই হয়নি। আমি ফ্রেশ হয়ে একটু বাংলোটা ঘুরে দেখি, আপনি ততক্ষণে নাস্তার ব্যবস্থা করেন।
জি আচ্ছা।
সালাম আলাইকুম স্যার, আসেন স্যার আসেন। এই কে আসিস, একটা চেয়ার দিয়ে যা। স্যার চা নেবো?
হ্যাঁ চা তো খাওয়াই যায়, আনান।
এই স্যারের জন্য এক কাপ চা দিয়ে যাস।
কাজের কি অবস্থা রাফসান সাহেব?
এই তো স্যার, লোকজন সব এসে পড়ছে, আজ থেকে পিলারের জন্য মাটি খোঁড়ার কাম শুরু হবে।
আচ্ছা, এই যে এটা হলো বিল্ডিং এর নকশা, ঠিক এদিকটায় মানে এই পাশটায় বিল্ডিং এর এন্ট্রিটা হবে, বুঝলেন?
আচ্ছা আচ্ছা।
আর এই যে এই জায়গাটা দেখছেন না, এখান থেকে পার্কের বাউন্ডারিটা শুরু হবে।
জি স্যার বুঝতে পারছি।
হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, কাজ আজ থেকে শুরু হবে স্যার। জি জি স্যার, ডিজাইন আজকে ওদেরকে বুঝিয়ে দিয়েছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ রাফসান সাহেব, সেভাবেই কাজ শুরু করে দিন তাহলে।
জি স্যার, আপনি চিন্তা করেন না, এখন থেকেই কাজ শুরু করে দিতেছি।
প্রজেক্টের কাজ শুরু হয়ে গেল। প্রতিদিন সকালে উঠে রবিজুদ্দিনের ধোয়া ওঠা চা আর নাস্তা খেয়ে প্রজেক্টের কাজে চলে যায় শিহাব। সারাদিন পর ক্লান্ত হয়ে ফিরে আসে নিস্তব্ধ রেস্ট হাউসে। প্রজেক্টের কাজ দেখাশোনা, ঠিকাদারদের কাজ দেখা, প্ল্যানিং, নকশা সব মিলিয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল শিহাব আহমেদ। কিন্তু এখানে আসার পর থেকেই মাঝে মাঝে শিহাব একটা অদ্ভুত স্বপ্নে দেখত। একটা নতুন বউ একটা বাচ্চা কোলে নিয়ে আসে আর কান্নাকাটি করে। স্বপ্নটা এতই গভীর যে তার মনে হয় যেন স্বপ্ন নয়, যেন সে সত্যি দেখছে। তবে প্যারানর্মাল কোনো কিছুতে বিশ্বাস করে না শিহাব, তাই এটা নিয়ে সে তেমন একটা মাথাও ঘামায়নি। সে ভাবছে হয়তো নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই হয়তো নানা চিন্তা মাথায় ঘুরছে। ঝামেলাটা শুরু হলো ঠিক তখন যখন ঠিকাদারদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো। প্রতিদিনের মতো সকালে নাস্তা করে সেদিনও শিহাব গেল কনস্ট্রাকশনের জায়গায়। গিয়ে দেখে বিরাট হট্টগোল, চার পাশে মানুষও জমে আছে।
শুরু হইয়া গেছে, শুরু হইয়া গেছে, কিচ্ছু হইব না, কিচ্ছুই মনে এখানে কিচ্ছুই মনে।
কি ব্যাপার, এখানে কি হচ্ছে?
স্যার আসেন স্যার। ওই 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 স্যার, সবাই সরেন, সবাই সরেন।
কি ব্যাপার, কি রাফসান সাহেব, কি হয়েছে এখানে, এত মানুষ কেন?
স্যার বিরাট কাণ্ড ঘটে গেছে, মজুরেরা বলতেছে তারা আর কাজ করবে না।
কাজ করবে না কেন
স্যার? ওরা তো খুব অদ্ভুত কথা বলতেছে।
কি বলছে এটা? কি
ওরা বলছে? ওই উত্তর দিকটাই স্যার যেখানে বিল্ডিংটা উঠবো, ওইখানের মাটি মনে হয় খোঁড়া যাইতেছে না।
মাটি খোঁড়া যাচ্ছে না মানে?
স্যার ওরা বলছে যতবারই মাটি খুঁড়ছে নাকি ততবারই মাটি ভরাট হয়ে যাচ্ছে।
এটা আবার কেমন কথা, এমন হয় নাকি?
সেটাই স্যার, আমার তো মনে হচ্ছে ব্যাপারটা অন্য।
অন্য ব্যাপার মানে?
না স্যার, মনে হয় মজুরেরা টাকা বাড়ায় চাইতেছে, তাই এইসব ফন্দি ফিকির।
তো টাকা বাড়িয়ে চাইলে সেসব ব্যাপারে কথা বলো, এটার তো কোনো সমাধান করতে হবে নাকি?
জি স্যার, আমি এখনই কথা বলতেছি স্যার।
কি হলো রাসান সাহেব?
না স্যার, কোনো লাভ হলো না, ব্যাপারটা মনে হয় অন্য।
অন্য বলতে কি
স্যার? কেউ টাকার কথা বলতেছে না, সবাই বলতেছে এইখানে কোনো পেতাত্মা বা অশুভ কিছু আছে, কেউ কাজ করতে রাজি হয় না স্যার।
হোয়াট, কি সব আবোলতাবোল বলছেন?
না স্যার, আমি বলতেছি না, ওরাই বলতেছে।
ওরা কাজ করতে না চাইলে অন্য মজুরদের আনার ব্যবস্থা করেন।
জি স্যার, ঠিক আছে স্যার।
সব লোকেরা আসছে?
জি স্যার আসছে।
তাহলে আর কি, কাজ শুরু করতে বলেন, আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ দেখব।
জি স্যার, জি স্যার। ওই তোরা মাটি খোঁড়া শুরু কর।
আপনি রে বেশ ক্লান্ত দেখাইতেছে স্যার।
হ্যাঁ চাচা, আজ সারাটা দিন বসবারও সময়টা পাইনি, নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ করাতে হলো।
তাই লোকেরা কি আবার কাজ করতে রাজি হইছে?
হ্যাঁ হয়েছে। একটা মিনিট, আপনি জানলেন কি করে লোকেরা কাজ করতে চাচ্ছে না?
এইটা কি আপনি গো শহর, যে এক ঘরে খুন কইরা ফেলাইলে আর এক ঘর টের পাইব না? এইখানে এক ঘরে থালা বাসন ঠোকাঠুকি হইলেও আর এক ঘরের মানুষ জানবার পারে, সেইখানে এত বড় একটা ঘটনা ঘইটা গেল আর আমি জানুম না।
আরে এসব কোনো কথা না, দিন মজুরদের ওই টাকা বেশি চাওয়ার ফন্দি।
স্যার সব কিছু এত হালকা চোখে দেখলে হয় না, এতগুলা মানুষ যখন কইতাছে কাজটা আপনারা অন্য জায়গায় করলেও তো পারেন, দেশে তো অনেক জায়গা আছে।
কি যে উল্টাপাল্টা বলেন, ডিজাইন রেডি, কাজ শুরু হয়ে গেছে, এটা তো আমার নিজের কাজ না, এটা হচ্ছে সরকারি প্রজেক্ট, চাইলেই তো এসব সরকারি কাজ বন্ধ করে দেওয়া যায় না। আপনি যান, আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন।
জি আচ্ছা স্যার।
আর শোনেন, আমার রাতের খাবারটা এখনই রেডি করেন, তাড়াতাড়ি শুয়ে পড়ব, আবার সকাল সকাল উঠে চলে যাব তো।
আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিতাছি। আর কিছু লাগবো?
না আর কিছু লাগবে না, আপনি দরজাটা আটকে দিয়ে শুয়ে পড়ুন।
জি আচ্ছা।
কেন জ্বালাচ্ছিস? আর জ্বালাস না, চলে যা এখান থেকে, না হলে তুইও পাগল হবি। চলে যা।
কে কে ওখানে? কে? এই যে আপনি কোথায় যাচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন আপনি? শুনুন, কে আপনি?
কেউ না।
রমেশ চাচা আপনি?
এত রাতে কই যাইতেছেন?
ওই যে ওদিকে কে যেন আমার ঘরে এসেছিল, ওই তো ওদিকে যাচ্ছে।
না, কেউ আসে নাই। আপনি স্বপ্নে দেখছেন?
না, আমি স্বপ্ন দেখিনি। আমি স্পষ্ট দেখতে পেলাম বাচ্চা কোলে একটা মহিলা হেঁটে যাচ্ছে।
না, আমি জায়গা ছিলাম, কেউ আইলে তো আমি দেখতে পাইতাম। কেউ আসে নাই, আপনি ঘুমান গিয়া।
কিন্তু আমি তো,
আপনি যা দেখেন তা সব সময় সত্য হইতে হইব এমন কোনো কথা নাই। আপনি যা ঘুমান, আমি জায়গা আছি।
স্বপ্নটা সে আহমেদ আগেও দেখেছে, কিন্তু আজ এটা স্বপ্ন ছিল না। একটা স্বপ্নের পিছন পিছন হেঁটে সে ঘর থেকে বেরিয়ে যাবে এটা সম্ভব না। সেদিন সারা রাত শিয়াব আহমেদের আর ঘুম আসলো না। পরদিন সকালে সে সাইটে গিয়ে হতভম্ব হয়ে গেল। গতকাল সে নিজে দাঁড়িয়ে থেকে ওই উত্তর দিকটারই মাটি খুঁড়িয়েছিল, অথচ আজ সেই জায়গাটায় একটা কোদালের দাগও নেই, এমনকি ঘাসগুলিও তেমনি আছে। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। তাহলে গ্রামের সবাই যা বলছে তা কি সত্যি? এখানে কি সত্যি তাহলে কোনো অশুভ আত্মা আছে? কিছু বুঝে উঠতে পারছে না শিয়াব। সে সিদ্ধান্ত নিল সে আবার এই মাটি খোঁড়াবে।
রাফসান সাহেব।
জি স্যার।
এই মাটি আবার খোঁড়ার ব্যবস্থা করেন এখনই।
স্যার, ওরা থেকে মাটি খুঁড়তে রাজি হইতেছে না।
ডাবল টাকা, ডাবল করে দেন, আমার এই মাটি এখনই খোঁড়া চাই।
কিন্তু স্যার,
আমি কি বলছি আপনি শুনতে পারছেন না? ডু ইট রাইট নাও।
জি স্যার, আমি ব্যবস্থা করতেছি। স্যার স্যার, এইদিকে আসেন স্যার।
ও মাই গড, কঙ্কাল!
হ্যাঁ স্যার, কিন্তু আগে আরো দুই দিন খোঁড়া হয়েছে, তখন তো কঙ্কাল বের হয় নাই।
একটা কাজ করেন, কঙ্কালগুলো কোথাও ফেলে আসার ব্যবস্থা করেন। কাজ যেভাবে চলছিল সেভাবেই চলবে।
ঠিক আছে স্যার।
রমেশ চাচা,
এই তো আয়সা বসেন। বাইরে যে বৃষ্টি হইতাছে, আমি তো ভাবতাছিলাম ওইদিকে আগায় যাবো একবার।
আমি তো ভুলে গিয়েছিলাম শ্রাবণ মাস চলছে।
এই নেন, তোয়াল্লা দিয়া মাথাটা মুছে নেন, আমি চা আনতাছি।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, না এখনো মাটি খোঁড়ার কাজ শেষ করতে পারিনি স্যার, একটু ঝামেলা হয়ে গেছে। না না, মানে ঝামেলা বলতে এখানকার মাটি খুঁড়ে আজ কিছু কঙ্কাল বেরিয়েছে স্যার। জি জি না স্যার, কোনো কবর তো ছিল না, তবে কঙ্কাল দেখে মনে হলো বেশ পুরনো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে কাজ শুরু করেছি স্যার। জি জি স্যার, আমি জানাবো, আমি জানাবো। সালাম আলাইকুম স্যার।
স্যার,
ও আচ্ছা, হ্যাঁ দেন। আচ্ছা চাচা, আমার রাতের খাবারটা একটু তাড়াতাড়ি দিন তো, আমি আজ একটু বেরোবো।
এই বৃষ্টি বাদলার দিনে কই যাইবেন?
না এমনিতেই একটু হাঁটতে বেরোবো আর কি, এত স্ট্রেসে আছি, একটু হেঁটে আসি, ততক্ষণে বৃষ্টিও থেমে যাবে হয়তো। আপনি আমার খাবারটা দিন।
আজকে না গেলে হয় না।
কেন, কোনো সমস্যা আছে নাকি?
না সমস্যা নাই, মানে কইতেছিলাম না যাওয়াই ভালো আর কি।
আমার কোনো সমস্যা হবে না, আপনি খাবারটা দিন।
আচ্ছা দিতাছি।
আজকে এর একটা সমাধান করতেই হবে। এটা কি? আরে এটা তো মনে হচ্ছে সেই মহিলাটাই সেদিন রেস্ট হাউসে দেখেছিলাম। কিন্তু সে ওখানে কি করছে? মাটি করছে নাকি? আরে তো এ তো মাটি ভরাট করছে দেখছি। এই মহিলাই তাহলে মাটি ভরাট করে না? কিন্তু ওর একার পক্ষে এত মাটি ভরাট করা কি করে সম্ভব? সাথে তো একটা বাচ্চাও দেখছি। এই যে আপনি শুনতে পাচ্ছেন? আরে কোথায় গেল? ওই তো, ওই যে আপনি, আপনি কাঁদছেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? চলে যাবো মানে কি? আপনি এখানে কি করছেন? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর ওই বাচ্চাটাকে? আপনি এখানকার মাটি ভরাট করছেন কেন? এখানে তো কাজ করব, এই জায়গাটা আমরা কিনে নিয়েছি।
এখানে শুধু আমি থাকব, বাচ্চা ছাড়া এখানে কেউ থাকতে পারবে না।
দেখুন, এখানে সরকারি কাজ হচ্ছে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দিচ্ছি। কিন্তু কাজ থামানো যাবে না। আমি ওইদিকের ওই বাংলোটাতে থাকি, আপনি সময় করে একবার এসে দেখা করুন আমার সাথে।
কে দেখা করবে, এখানে কেউ নাই, সবাই ঘুম।
আপনি?
আগেই কইছিলাম কিছু হইব না, এখানে কিছু করতে দিব না। চলে যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে।
কিন্তু এই মহিলাটা তো,
এইখানে কোনো মহিলা নাই, এইখানে শুধু ও আসে। বাঁচতে চাইলে যা, যা যা যা, কিছু হইব না, কিছু হইব না, সব শেষ হয়ে যাইব, সব শেষ হয়ে যাইব।
আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? এই যে শুনুন শুনুন, কোথায় যাচ্ছেন আপনি?
Something is wrong. Something is very, very wrong. I have to find it out.
Hello. Assalamu alaikum, sir. Sir, I'm Rafsan.
Yes, Rafsan sahab, bolun.
Sir, jhamela to abar hoye geche.
Mati abaro bhorat hoye geche, tai to?
Yeah, mane ji, sir. স্যার, আপনার কাছে খবর পৌঁছে গেছে?
হ্যাঁ, আমি আগেই জানতাম।
জি স্যার, কিছু বললেন?
না না, কিছু না। আপনি একটা কাজ করুন তো।
জি জি স্যার, বলুন।
উত্তর দিকের কাজটা আপাতত বন্ধ রেখে আপনি পার্কের কাজ শুরু করে দিতে বলুন।
জি স্যার।
আর আফসার সাহেব, ওখানকার কাজ সব দেখিয়ে দিয়ে আপনি একবার আমার বাংলোয় আসুন তো।
জি আচ্ছা স্যার, আমি সব দেখিয়ে দিয়ে আসতেছি। রাখি স্যার, আসসালামু আলাইকুম।
স্যার আসবো?
ও, রাসেল সাহেব চলে এসেছেন। আসেন আসেন আসেন, বসেন।
রবি চাচা, দুই কাপ চা দিয়ে যান তো।
রাসেল সাহেব, আপনাকে খুব জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি।
জি স্যার, বলুন।
আপনি এখানে কতদিন ধরে আছেন? মানে আপনি কি এখানে স্থানীয়?
না স্যার, ঠিক স্থানীয় না, আমি ঠিকাদারির কাজ করি, তাই এক এক জায়গায় থাকি। এখানে এসেছি প্রায় 2-3 বছর হয়ে গেছে। কেন বলুন তো স্যার?
আচ্ছা আচ্ছা, না মানে আপনি কি ওই উত্তর দিকটার কথা কিছু জানেন? কেন এমন হচ্ছে বা কি?
না স্যার, আমি তেমন একটা কিছু জানি না, তবে এখানে আসার পর থেকে শুনতেছি ওই উত্তর দিকটায় নাকি মানুষজন কম যায়। সবাই বলে ওইখানে নাকি ভূত প্রেতের ব্যাপার স্যাপার আছে স্যার।
আচ্ছা রাফসান সাহেব, আপনি কি এসবে বিশ্বাস করেন?
না স্যার, আমি এসব বিশ্বাস করি না। কাজের জন্য কত সময় কত রকম জায়গায় যাইতে হয়, এসব বিশ্বাস করি কেমনে স্যার?
বুঝলাম। আচ্ছা ঠিক আছে, পার্কের কাজ শুরু হয়েছে?
জি স্যার, আপনার ডিজাইন মতো ওদের বুঝিয়ে দিয়েছি, ওরা কাজ শুরু করে দিছে।
ঠিক আছে, আপনি তাহলে আসুন।
জি আচ্ছা স্যার। স্যার একটা কথা, অনেকে বলে ওই পাগল ইমরানটা নাকি অনেক কিছু জানে, ও নাকি সারা রাত ওখানে বসে থাকতো।
আপনি তাহলে এখন আসুন।
জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।
আচ্ছা রাফসান সাহেব শোনেন।
জি স্যার।
আপনি আমার আরেকটা কাজ করে দিতে পারবেন?
জি স্যার, বলুন, আমি চেষ্টা করব।
আপনি পাগলটার সাথে আমার দেখা করিয়ে দিতে পারবেন?
তাকে দিয়ে মানে তাকে কেন স্যার?
সেটা আমি বুঝবো, আপনি দেখুন তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তাকে আমার বেশ প্রয়োজন।
জি ঠিক আছে স্যার, আমি দেখতেছি পাগল ডারে খুঁজে পাওয়া যায় কিনা।
রাসেন চলে যাবার পর শিহাব আহমেদ আনমনে হাঁটতে শুরু করলেন। তার মাথায় মূলত দুটো বিষয় ঘুরছে। প্রথমটি হচ্ছে কি করে এই প্রজেক্টের কাজ সে শেষ করবে। এই প্রজেক্টের মেইন পয়েন্ট মানে উত্তর দিকটার কাজ না ধরতে পারলে তো প্রজেক্ট শেষ হবে না। আর দ্বিতীয় যে বিষয়টা মাথায় ঘুরছে তা হলো গতকাল রাত্রের ঘটনা। কি সেই মহিলা আর কারা তারা যে যারা উত্তর দিকের মাটিগুলো ভরাট করে দিচ্ছে? তাহলে কি আশেপাশের মানুষ যা বলছে তা সব সত্যি, না সে তার নিজের চোখকে অবিশ্বাস করাতে পারছে, না পারছে চারপাশের মানুষকে বিশ্বাস করাতে? আর ওই পাগলটাই বাকি, কি সম্পর্ক তার ওই মহিলার সাথে? এসব সে যতই ভাবছে ততই তার মাথার ভেতর সব গোল পাকিয়ে যাচ্ছে। সে আহমেদ এই জমির কাগজপত্রগুলো বের করে ঘাঁটতে শুরু করল। সেখানে তিনি জমির মালিকের নাম্বার পেল। লোকটার নাম আফজাল চৌধুরী। তার কাছে জমির ব্যাকগ্রাউন্ড জানতে চাওয়ায় তিনি বললেন এই জমিটা তার না, তার ছোট ভাইয়ের। আফজাল চৌধুরী ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে থেকেছেন, তাই এসব জমির ব্যাপারে তেমন কিছুই জানেন না। তার ছোট ভাই বিদেশ যাওয়ার সময় সব জমি তার কাছে বিক্রি করে দিয়ে যায়। আফজাল চৌধুরী ঢাকায় থেকে সব জমি দেখাশোনা করতে পারে না বলে তাই সে নিজে জমিটা ঠিকাদারদের কাছে বিক্রি করে দেয়। এর বেশি সে কিছুই জানে না। শিহাব আহমেদ বুঝতে পারছেন এখন সে কি করবে, কারোর কাছ থেকে কিছু পরিষ্কার ভাবে জানা যাচ্ছে না। এসব ভাবতে ভাবতে দরজায় নক করে ঘরে ঢুকল রমিজউদ্দিন।
স্যার আপনার চা, রাইতের খাবারটা কি দিয়া দিমো স্যার?
ও রমিশ চাচা,
আপনার চাটা নিয়ে আসছিলাম।
ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখেন। আচ্ছা রমিশ চাচা, আপনি এই গ্রামে ঠিক কতদিন ধরে আছেন?
স্যার আমার জন্মটাই তো এখানে, এই পলাশপুরে।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি চা রেখে চলে যান। আর শুনুন, কাল ভোরে একবার আপনাকে নিয়ে বের হব। আপনাদের গ্রামটা তো দেখাই হলো না ভালো করে, কাল আপনি আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরে দেখাবেন।
জি স্যার।
আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন তাহলে।
আপনার খাবারটা?
আমি রাতে খাবো না।
স্যার ঠিক আছে।
আচ্ছা চাচা, আমরা দুজন ছাড়া কি এ বাড়িতে আর কেউ থাকে?
হঠাৎ এই কথা জিগাইতেছেন?
না, আমার মনে হয় আমাদের কথা সবসময় কেউ আড়ি পেতে শুনছে।
আপনার এমনি মনে হয়? এমন কিছু নাই, আপনি শুয়ে পড়েন।
কুয়াশা।
গল্পের শুরুতেই দেখেছি একটা জায়গায় যেখানে বাড়ি তৈরি করা হবে, একটা রিসর্টের মতো তৈরি করা হচ্ছে, সেখানে একটা অংশের মাটি কাটার সময়, কনস্ট্রাকশনের সময় মাটি কাটা হয়, সেখানে যতবারই মাটি কাটা হচ্ছে সেখানে ভরাট হয়ে যাচ্ছে। সেটা নিয়েই গল্পের আজকে শুরু, সেখানেই রহস্য গল্পের। তো এই আমরা বেশ খানিকটা শুনে ফেলেছি ইতিমধ্যে। আসুন তাহলে দ্বিতীয় পর্বে চলে যাই। আজকে কুয়াশার গল্পটি আপনাদের জন্য লিখেছেন, অর্থাৎ কুয়াশার গল্প পাঠানোর প্রতিযোগিতায় প্রথম হয়েছেন যিনি, আবার তার নাম বলছি মুশফিকা রহমান আনিকার গল্প শুনছেন। তা এখন চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে, চলছে কুয়াশা এপিসোড রেডিওতে, আর সাথে আছি শর্মিন।
না থাক, আজ আপনার গ্রামের কোন টং দোকানে গিয়ে চা খাবো, অনেকদিন টং দোকানে চা খাই না।
আচ্ছা স্যার চলেন তাইলে। স্যার আপনার খুব চিন্তিত মনে হইতাছে।
হ্যাঁ, ওই উত্তর দিকের জমিটা নিয়ে খুব টেনশনে আছি বুঝলেন। ওই জমির রহস্যটা উন্মোচন করতেই হবে, না হলে প্রজেক্টটাই শেষ।
হইব না, কিচ্ছু হইব না, কিচ্ছু করতে দেব না, না 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 না, কিচ্ছু করতে দেব না।
স্যার চলেন চলেন বাংলায় ফিরে যাই।
এক মিনিট রমেশ চাচা, এই পাগলটা কে? কি বলে গেল?
স্যার, পাগল তো কত কিছুই কয়, ওর কথা দুইজন না। চলেন চলেন, বাংলোতে ফিরা যায়।
না রমেশ চাচা, আমার কেন যেন মনে হচ্ছে এই পাগল অনেক কিছু জানে। ওই উত্তর দিকের জমিটার সাথে ওর কোনো সম্পর্ক আছে নাকি?
কি যে কোন স্যার, এমন কিছু না।
ঠিক আছে, চলুন বাংলোর দিকে চলুন।
স্যার, আপনি আগান, বাজারে কিছু জিনিস আনতে হইব, আমি নিয়ে আইতাছি।
আচ্ছা ঠিক আছে।
এনে কি চাস? পুরান ইতিহাস আবার খুঁড়া বার করতে চাস?
কিচ্ছু হইব না এইখানে, কিচ্ছু হইব না। ও আসে, এখনো আসে, এখানে কিচ্ছু করতে দিব না।
আমি জানি এখানে কিচ্ছু হইব না, হইতে পারে না। ওগো আত্মা, কিচ্ছু করতে দিব না। তুই যা এখান থেকে, যা কইতেছি তোরে যেন আর এইদিকে না দেখি।
রমেশ চাচা, কার সাথে কথা বলছেন?
না স্যার, কারোর লগে না।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক কাপ চা নিয়ে উপরে আসুন।
যে আইতাছি। স্যার, আপনার চা।
রমিজউদ্দিন, রমিজউদ্দিন চাচা, বসুন, আজ আপনি আমার সাথে চা খাবেন।
এ মানে স্যার আমি?
হ্যাঁ বসেন বসেন, আপনি দাবা খেলতে পারেন?
জি স্যার পারি।
ঠিক আছে বসুন তাহলে, আজ আপনার সাথে দাবা খেলব।
স্যার, আপনি আমার সাথে দাবা খেলবেন?
খেলবো মানে অবশ্যই খেলবো। বসেন, কোনটা নেবেন, সাদা না কালো?
স্যার আপনার ইচ্ছা।
ঠিক আছে, আমি সাদা নিচ্ছি, আপনি কালো নিন।
জি ঠিক আছে।
আচ্ছা রমেশ চাচা, আপনি উত্তর দিকের জমির ব্যাপারে কিছু জানেন?
মানে স্যার, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এইসবের কি জানি।
আপনি সত্যি কিছু জানেন না, মিথ্যা বলছেন না তো?
না না স্যার, মিথ্যা কোনো কেন, আমি সত্যি কিছু জানি না।
আপনি সব জানেন, এই জমিতে কাদের লাশ ছিল, কাদের আত্মা কোনো কিছু করতে দেবে না, তার সবই আপনি জানেন।
আপনার কথা আমি কিছুই বুঝতাছি না স্যার।
এখন বুঝতে পারছেন না, কিন্তু পাগলটার সাথে কথা বলার সময় তো সব জানছিলেন। আমি আড়াল থেকে আপনার আর পাগলটার কথা শুনেছি, এবার ভনিতা না করে সব কথা খুলে বলুন।
স্যার আমি সব জানি, কিন্তু বললে আপনি কি বিশ্বাস করবে?
বিশ্বাস করা না করা আমার ব্যাপার, আপনি ঘটনাটা বলুন। আর শুনুন, যা বলবেন সত্য বলবেন, যতটুকু জানেন সব কিছু বলবেন।
জি স্যার। স্যার, আমাকে এই পলাশপুর গ্রামটা অনেক বেশি সুন্দর আছে, এখন যা দেখেন তার থেকেও অনেক সুন্দর আছিল। এই বাংলোটার সামনে কত সুন্দর বাগান আছিল, আফরোজা আপা নিজে এই বাগানের পরিচর্যা করতেন।
আফরোজা, নামটা খুব পরিচিত মনে হচ্ছে, কে সে?
আফার কাছে আমি পড়তাম, আফা কলেজে পড়ত। আফার বাবা ছিল না, তার বাবা মইরা যাবার সময় এই বাংলোটা রাইখা গেছিলেন। আফা আর তার মা এই বাংলোটাতেই থাকতেন, আফায় প্রাইভেট পড়াইয়া সংসার চালাইতেন।
রমিজউদ্দিন বলতে শুরু করলেন। রমিজউদ্দিনের চোখে মুখে প্রচন্ড যন্ত্রণা ছিল। গল্পটা আফরোজার। আফরোজা পলাশপুরের গ্রামেই থাকত। আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। এই বাংলোতে আফরোজা বাচ্চাদের পড়াত। আফরোজা দেখতে ছিল অসম্ভব সুন্দর, অনেক লোকের ভিড়েও আফরোজাকে চোখে পড়ত। গ্রামে তাদের কোনো আত্মীয় ছিল না, থাকার মধ্যে ছিল এক দুঃসম্পর্কের ফুপু। আফরোজা ছিল চোখ ভরা স্বপ্ন, সে পড়াশোনা করতে চেয়েছিল। কিন্তু মানুষের সব স্বপ্ন সত্যি হয় না, কিছু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়।
মা, আমি কলেজ যাচ্ছি।
এত পড়াশোনা করে করবিটা কি তুই?
পড়াশোনা করে মানুষ কি করে মা? কলেজ শেষ করে আমি ঢাকা শহর যাব, বিশ্ববিদ্যালয়ে পড়ব, তারপর অনেক বড় চাকরি নিয়ে।
হইছে, থাক তোর এই ঘটনা আরো বহুত দিন শুনছি, এইসব বাদ দিয়া এবার বিয়া শাদী কইরা সংসারই হ।
উফ মা, তুমি আবার শুরু করো না তো, আমি বিয়ে করব না।
বিয়া করবি না মানে? জোয়ান মাইয়া আর কতদিন আমি ঘরে রাহু? তোর বাপ পড়ার পর তো আমি একাই পালছি, এখন আর পারি না।
আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না মা, আমি পড়িয়ে যা পাই তা দিয়ে তো সংসার চলছি, আর আমি এখন চলে গেলে তোমাকে কে দেখবে?
আমার চিন্তা তোর করণ লাগবো না, আমার শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাইতে পারে, তোর একটা ব্যবস্থা না কইরা দিয়ে গেলে আমি মইরাও শান্তি পাবো না।
ওসব পরে দেখা যাবে মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম।
আফা, আজকে একটু আগে ছুটি দিয়েন।
কেন রে, ছুটি দিয়ে কি করবি?
নদীর ওই পারে আজকে মেলা বসবো, সবাই যাইতাছে আপা, আমিও যামু।
আচ্ছা ঠিক আছে, যাস। যেগুলো পড়তে দিয়েছিলাম সেগুলো পড়েছিস?
জি আপা, সব পড়ছি।
দে দেখি আগে।
আফরোজা!
হ্যাঁ মা।
তোর সাথে একটু দরকারি কথা আছে।
পড়াচ্ছি তো মা।
ওরে আজকে ছুটি দিয়া দে, কথাটা খুব জরুরি।
রমিজ, আজকে তোর ছুটি, যা। কালকে কিন্তু মিস দিস না, সামনে তোর পরীক্ষা।
আচ্ছা আপা।
হ্যাঁ মা বলো, পড়ানোর মাঝখানে এত কি জরুরি কথা?
আয় না বস আমার সাথে, একটা ভালো খবর আছে।
প্লিজ মা, তুমি আবার বিয়ের কথা বলো না।
আরে আগে আমার কথা তো শুনবি।
আচ্ছা বলো।
ছেলেটা ঢাকায় থাকে, বড় চাকরি করে।
মা আমি তো বলেছি আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব।
করবি তাতে তো কোনো সমস্যা নাই, ছেলেটার সাথে কথা হয়েছে, তারা বিয়ের পর ঢাকায় নিয়ে গিয়া তোরে পড়াশোনা করাইব।
কিন্তু মা।
আর কোনো কিন্তু না, ছেলে ভালো আর তোরে পড়াশোনাও করাইব, আর কি লাগে তোর?
আচ্ছা ঠিক আছে মা, আমি বিয়ে করব।
এরপর?
এরপর অনেকদিন সব কিছু ঠিকই চলতেছিল। আফরোজা আপা প্রথমে বিয়েটা করতে চায় নাই, কিন্তু আশেপাশের মানুষজন কথা কওয়া শুরু করছিল, এদিকে ছেলে পক্ষ নাকি আফারে পড়াশোনাও করতে দিব, তাই আফা রাজি হয়ে গেল।
বিয়েটা কি হয়েছিল?
4 মাস পরে আফার আংটি বদলের 3 তারিখ ঠিক হইল। এর মধ্যে ছেলে পক্ষ আপারে দেখতেও আইছিল। ছেলেটা দেখতে ভালোই আছিল, আফারও পছন্দ হয়েছিল। আফার আর তার চিঠি দেয়া নেওয়া হইত, আমি আফার সেই চিঠি পোস্ট করতাম।
তারপর
আফার যে দুঃসম্পর্কের ফুফু আছিল তার একটা পোলা আছিল, নাম কামরান। পোলাটা একদম ভালো আছিল না, বাপ মরা পোলা তো, বাপের টেকা ছিল বহুত, বাপের টেকা বইয়া বইয়া খাইত আর মাস্তানি কইরা বেড়াইত। একদিন বিকালে আমি আফার কাছে পড়তাছি, এমন সময় আফার ওই ফুফাতো ভাই আইল।
মামে, মামে বাড়িতে আছেন নাকি?
কে দাই?
আমি মামি, কামরান।
কামরান কি রে, এতদিন পর, তোকে তো কোনো খোঁজ খবর নাই।
এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম দেখা কইরা যাই।
তোর মা কেমন আছে?
সবাই ভালো আছে। আফরোজা কই?
আছে পাশের ঘরে পড়াইতাছে।
ওরে তো মাঝে মাঝে দেখি কলেজ থেকে আইতে।
আফরোজা, আফরোজা এদিকে আয় তো, কামরান আইছে।
কি আসছে?
কেমন আছে আফরোজা?
ভালো।
ওর একটু কিছু খাইতে দে।
আবার তো খুব মজা হয়েছে মামি, আফরোজা রানছো নাকি?
রান্না ওই করে, আমি আর পারি না, শরীরটা ভালো থাকে না তো।
তাহলে তো মাঝে মধ্যে খাইতে আসতে হয়। আজকে যাই মামি, আফরোজা আসি দেখাইব।
মা, কামরান আমাদের বাড়িতে আসে কেন?
কি জানি এতদিন পর কি মনে করে আইলো, কেন কি হইছে?
সে যেন আমাদের বাড়িতে আর না আসে। মাস্তান একটা, আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে মেয়ে দেখলে শীষ দেয়। ওকে যেন আর বাড়িতে না দেখি।
আরে আফরোজা, ওই আফরোজা শোন, কই যাস? আফরোজার মা বাড়িতে আসনি?
কেডায়?
আমি গো, আমি কামরানের মা।
কামরানের মা? ও আসো আসো, ভেতরে আসো। তা হঠাৎ কি মনে করিয়া?
এই আইলাম আর কি।
কালকা তো তোমার কামরান আইছিল।
হ এই নাও, এগুলা রাখো আগে, তারপর বাকি কথা।
এত ফল, এত ফল মূল মিষ্টি, ব্যাপারটা কি বলো তো?
কামরান আয়, ভেতরে আয়, বস। শোনো আফরোজার মা, আমি সোজা কথার মানুষ, আমার কামরানের তোমার আফরোজারে পছন্দ হয়েছে, আফরোজারে ওই বিয়ে করতে চাই আর কি।
এসব কি কথা কও? আমার আফরোজার তো বিয়া ঠিক হয়ে গেছে, সামনে সপ্তাহে আংটি বদল।
আরে বিয়া ঠিক হয়েছে তো কি হয়েছে, ঠিক হইলেই তো আর বিয়া হয়ে যায় না।
আমি অগরে কথা দিয়ে ফালাইছি, আর তাছাড়া আমাকে আফরোজার কামরানরে পছন্দ না।
পছন্দ না হওয়ার কি আছে, আমার কামরান কি খারাপ? আমার বড় পোলা তো ঢাকায় আছে, ঢাকায় থাকে, এইখানে যা জমি জমা আছে সবই তো কামরানের। তোমার মাইয়া আমার এখানে ভালাই থাকব।
না না না, এইটা হয় না। আর তাছাড়া তোমার কামরান কেমন সেটা এই গ্রামে সবাই জানে।
এই বয়সে পোলা পান একটু এমন থাকে। আর তাছাড়া আমার কামরান এখন ভালো হইয়া গেছে বুঝছো। শোনো আফরোজার মা, আমার কামরানের পছন্দ হয়েছে মানে এ মাইয়া আমি ঘরে তুলমুই। কালকে আইসা আংটি পরাইয়া দিয়া যামু, তোমার মাইয়ারে সাজাইয়া রাইখো।
তারপর আফরোজা আপার কিছুই করার ছিল না। একে তো কামরানরা এলাকার নামি দামি বড় লোক, তার উপর সন্ত্রাস, সবাই নাম শুনলেই ভয় পায়। আফরোজা আপা তাও অনেক চেষ্টা করছিল, কলেজের প্রিন্সিপাল স্যাররে ডাইকা আনছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত আফারে জোর করে আংটি আর এক ভরি একটা চেন পরাইয়া গেল কামরানরা।
তার সাথে যে ওই ঢাকার ছেলেটার বিয়ে ঠিক হয়েছিল তাকে খবর দেয় নাই কেউ?
খবর দিছিল স্যার, কিন্তু কামরান আর হের দলবল ওই পোলারে গ্রামে ঢুকতেই দেয় নাই। ছেলেটা তো হাইতেই চাইছিল, কিন্তু ওরা মায়ের পিট কইরা ঢাকায় ফেরত পাঠায় দিছে।
ও আচ্ছা, ঠিক আছে, তারপর বলুন।
এরপর আফরোজা আপা তেমন মনোযোগ দিয়া পড়তো না, কেমন যেন হইয়া গেছিল। এরপর পেরাই কামরান এই বাংলোয় আসত, আফার সাথে তার কোনো কথা হইত না। একদিন এইরকম বৃষ্টির দিন আফার মা অসুস্থ হইয়া গেল, পেটে প্রচণ্ড ব্যথা। রাইতের তখন প্রায় 8টা বাজে, গ্রামে তখন একটা নতুন ডাক্তার আইছে, বেশ ভালো ডাক্তার। আফা আমারে ডাক দিয়া এর কাছে নিয়ে গেল।
বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে?
কে কে ওখানে?
জি আমি।
আমি কে?
আফরোজা, আমি আমি ডাক্তার সাহেবের কাছে এসেছি, উনি কি আছেন?
আসুন আসুন, ভেতরে আসুন, বলুন কার কি সমস্যা?
জি আমার মা, সন্ধ্যা থেকে মার পেটে খুব ব্যথা, কি করব ঠিক বুঝতে পারছি না।
ও আচ্ছা, ঠিক আছে, আমি কিছু পেইন কিলার দিয়ে দিচ্ছি, আপাতত খাওয়ান, কাল সকালে আমি একবার গিয়ে দেখে আসব।
জি টাকাটা
না থাক, এটা রাখেন, আপনাকে আমি চিনি, শুনেছি আপনি নাকি এখানে গরিব বাচ্চাদের পড়ান, আপনার কাছ থেকে টাকা নিব না, আপনি ওষুধটা নিয়ে যান।
ধন্যবাদ, আসি রুমে চল। রুমি আজকে তুই আমাদের বাড়িতেই থাক, মার কখন কি হয় বলা যায় না তো।
আচ্ছা আপা, আমি বাড়িতে কয়ে আইছি, সমস্যা নাই।
এখন চল তাড়াতাড়ি, মাকে একা রেখে এসছি।
ডাক্তারের
কাছে ওষুধ আনতে গিয়েছিলাম।
খালি মায়ের সেবা যত্ন করলে হইব,
আমার দিকে তাকাইতে হইব না?
ওষুধটা মায়ের কাছে নিয়ে যেতে হবে। সরেন।
এই বিস্তি, এই ওষুধটা তোর খালা দিকে দিয়া যা।
না, আমি আফারে রাইখা যাবো না। আফা চলো।
ও যাবি না? একটা সরময়রা তোর নারী ভুড়ি সব বাইর করে দিব। এই তুমি চলো আমার সাথে।
কি করছেন? হাত ছাড়েন আমার, আমি যাবো না।
যাবা না?
না, আমি যাবো না।
তুমি যাইতে বাধ্য, চলো আমার সাথে।
কি করছেন? ছাড়েন আমার হাত।
চলো আমার সাথে, চলো চলো।
কুয়াশার গল্পে আমরা ফ্ল্যাশব্যাকে চলে গেছি। প্রথম দিকে যেটা দেখেছিলাম যে মাটি খোঁড়া হচ্ছিল, মাটি ভরাট হচ্ছিল, পরে মাটি খোঁড়া না, রহস্য করতে করতে অনেক দূরে চলে গেছে, অর্থাৎ ফ্ল্যাশব্যাকে চলে গেছে, যেখানে রয়েছে আফরোজা নামে একটি মেয়ে, একটি অসহায় মেয়ে, যার কাহিনী আমরা শুনছি। এবং তার খুব লেখাপড়া করবার শখ, সে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ায়। তো শেষ আমরা লাস্ট পার্টে যেখানে শেষ করেছি সেটা খুব একটা আপত্তিজনক অবস্থায় পড়েছে আফরোজা, সেখানে শেষ হয়েছে দ্বিতীয় পর্ব। আমরা দেখি তৃতীয় পর্ব কি বলে। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনি। আপনি আছেন আর ডিশারমিনের সঙ্গে কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও 89.2 FM। রমেশ তখন অনেক ছোট, বয়স 10 কি 12 হবে। কামরানের ধমক শুনে সে ভয় পেয়ে ওষুধ নিয়ে চলে যায়। কামরান আফরোজাকে জোর করে নিয়ে যায় উপরের ঘরে। সে রাতেই কামরান তার পশুত্ব দেখায়। আফরোজা সতীত্ব হরণ করে। নিজের ঘর থেকে রমিজ আর আফরোজার অসুস্থ বা অসহায় হয়ে শুধু আফরোজার চিৎকার শুনতে পায়। কামরান তাদেরকে হুমকি দেয়, যদি তারা মুখ খোলে তাহলে মেরে ফেলবে। পরদিন ডাক্তার ইমরুল আসে আফরোজার মাকে দেখতে। আফরোজার সেদিন প্রচন্ড জ্বর আসে, ইমরুল তাকে ওষুধ দিয়ে যায়। এরপর প্রায় 3 মাস কেটে যায়। আফরোজা বাচ্চাদের পড়ায়, কলেজে যায়, কিন্তু এই আফরোজা আর সেই আগের আফরোজা নেই। কেমন যেন অন্ধকার হয়ে থাকে আফরোজার চারদিক, সে আর আগের মতো হাসে না। আফরোজার গোলাপ ফুলের খুব শখ ছিল, অথচ চোখের সামনে গোলাপের গাছগুলো মরে গেল, তার সাথে সাথে আফরোজাও যেন মরে গেছে। প্রায় আফরোজা ঘরের দরজা আটকিয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদত। এর মধ্যে ডক্টর ইমরুল প্রায় আসত আফরোজাদের বাড়িতে তার মাকে দেখতে, আফরোজার সাথে টুকটাক কথা হতো। একদিন সকালে রমিজকে পড়াচ্ছিল আফরোজা, হঠাৎ বারান্দায় ছুটে গিয়ে বমি করতে শুরু করে দেয় আফরোজা।
আফা, আফা কি হয়েছে?
আরে কিছু হয় নাই, এমনিতেই।
আপনি আপনি বমি করতেছেন কেন আফা?
এমনি রে। শুন, এ কথা কাউকে বলবি না, মাকেও না।
কেন?
বলতে নিষেধ করেছি, বলবি না। এত প্রশ্ন করিস কেন?
ইমরুল ভাইরে একবার আইতে কমো।
কোনো দরকার নেই, তুই এখন যা, আজ ছুটি।
আচ্ছা। ইমরুল ভাই।
কি রে রমেশ, কি খবর? তুই হঠাৎ আমার চেম্বারে?
আপনি কি খুব ব্যস্ত?
না ব্যস্ত না, কেন বলতো?
আফরোজা আপার শরীরটা ভালো না, সকালে বমি করতেছিল। আপনি যদি একটু।
ও আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যা যাবো একবার।
আচ্ছা, আর একটা কথা, আমি যে আইছিলাম আপনি আপারে কইেন না, আপা কাউরে কইতে নিষেধ করছিল।
ও আচ্ছা, ঠিক আছে, তুই এসব নিয়ে ভাবিস না, তুই যা, আমি সন্ধ্যায় যাবো।
কি কইলা তুমি? বাচ্চা পেটে আইছে?
আস্তে বলেন, মা জানে না, আমি কাউকে বলিনি, দুদিন ধরে বমি হচ্ছে।
না 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 না, এই বাচ্চা রাখা যাবে না, বাচ্চা ফেলে দাও।
কি বলছেন আপনি, বাচ্চা ফেলে দেবো মানে? আপনি তো আমাকে বিয়েই করবেন, বিয়েটা তাড়াতাড়ি করলেই তো হয়ে যায়।
আরে এসব পরে দেখা যাবো, কিন্তু এখন বাচ্চা টাচ্চা রাখা যাবে না, এই বাচ্চা নষ্ট করতে হইব।
না, আমার বাচ্চা আমি নষ্ট করবো না, আপনি বিয়ের ব্যবস্থা করুন।
এই বাচ্চা যদি নষ্ট না করো তাহলে আমি তোমারে বিয়া করুম না, আমার সাফ কথা।
কোথায় যাচ্ছেন? শুনেন,
বাড়িতে কেউ আছেন?
কে দাই?
আমি চাচি।
ও আসো বাবা, ভেতরে আসো।
আপনার শরীর এখন কেমন চাচি?
আসি বাবা, দিন গুনতাছি। চোখের সামনে মায়ের জীবনটা এমনি নষ্ট হয়ে গেল, আমি মা হয়ে কিছুই করতে পারলাম না।
চাচি আপনি এসব ভাববেন না, কোনো প্রকার টেনশন আপনার শরীরের জন্য খারাপ।
বাবা আফরোজার শরীরটা মনে ভালা না, দুই দিন ধরে বমি করতেছে, কিছু খাইতেছে না। মায়াটা তো আমার কিছু কয় না, তুমি ওরে একটু দেখা যাই তো বাবা।
ও কোথায়?
আমি দেখা দিতেছি। আফরোজা, আফরোজা, মা কই গেলি?
হ্যাঁ মা।
কেমন আছেন?
এই তো ভালো। মার শরীর এখন কেমন?
ভালোই তো দেখলাম। আপনার নাকি দুদিন ধরে বমি হচ্ছে?
মানে না তেমন কিছু না, ওই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে হয়তো।
ও আচ্ছা, চলুন পাশের ঘরে চলুন, আমি দেখছি। এসব কিভাবে হলো? বাচ্চার বয়স তো 5 মাস হয়ে গেছে।
আমি আমি কি করব এখন? মাকেও কিছু বলতে পারছি না, আমার মরে যাওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই।
কামরান কি বলছে?
ও এই বাচ্চা রাখতে যায় না, বাচ্চা বেঁধে না দিলে বিয়ে করবে না বলেছে।
আচ্ছা প্রজা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে বিয়ে করব, আপনার বাচ্চা সহ।
কি বলছেন আপনি?
আমি ঠিকই বলছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি চাচির সাথে কথা বলতে পারি।
নিন পানিটা খান।
তিন দিন পর রাইতে ঝুম বৃষ্টি হইতেছিল, বাড়িতেই কাজী ডাইকা আনা হইল, ইমরুল ভাই আর আফরোজা আপার বিয়া হইল। ইমরুল ভাই কইল রাইতে রাইতে সে আফারে নিয়ে ঢাকায় চলে যাইব, বাইরে ঝড় বৃষ্টি, আমি দুইজন রে নিয়ে গেলাম ঘাটে, নৌকায় উঠতেই যাইব ঠিক তখন।
তখন কি?
তখনই কামরান আর ইমরান আইল, সাথে আরো সাঙ্গ পাঙ্গ। আমি দৌড়াইয়া পাশের ঝোপের মধ্যে লুকাইলাম, ওখানে ইমরুল ভাই আর কামরানের হাতাহাতি হল। কামরান দা দিয়া এক কোপে ইমরুল ভাইয়ের মাথাটা শরীর থেকে আলাদা করিয়া দিল। আফরোজা আপা চিল্লাইতাছিল, কইল কামরানের সে ফাঁসির দড়িতে ঝুলাইব। এই কথা শুনিয়া কামরান আফরোজা আপারে
মেরে ফেলল,
খাইটা টুকরা টুকরা কইরা ফালাইল। এরপরে লাশ দুইটা ওই উত্তর দিকের জমিতে পুঁইতা ফালাইল।
আর এরপর থেকেই
এরপর থেকে ওই উত্তর দিকের জমিতে প্রায় আফরোজা আপারে দেখা যায়, আবার কান্দে। আর ওই যে ইমরানের কথা কইলাম, ওই হইল ওই পাগলটা।
আচ্ছা কামরান এখন কোথায়?
কিছুদিন পরেই কামরান সব জমি জিরাত তার বড় ভাইরে দিয়া বিদেশে চলে যায়, কারোর সাথে ওর আর কোনো যোগাযোগ নাই।
আর আফরোজার মা?
ঘটনার পরদিনই খালা মইরা গেল, যাওয়ার সময় এই বাড়ির দায়িত্ব আমার উপরে দিয়া গেল। তখন থেকেই এই বাড়িতে আমি আছি।
ও আচ্ছা আচ্ছা, রমেশ চাচা শুনুন, আমাকে মাফ করে দিন, তখন একটু আপনার উপর রেগে গিয়েছিলাম।
আমি কিছু মনে করি নাই, আফরোজা আপা আজও শান্তি পায় নাই, আফার লাশটারে যে দাফন দেয়া হয় নাই।
আচ্ছা আপনি কি কখনো চেষ্টা করেছিলেন?
চেষ্টা তো মেলা করছি, তাই কেউ ওই জায়গার মাটি খুঁড়তে পারে না,
আপনি আর চিন্তা করবেন না, আমি লাশ বের করে দাফন করার ব্যবস্থা করব। আপনি এখন যান চাচা।
আচ্ছা ঠিক আছে।
রাফসান সাহেব।
জি স্যার।
কেমন চলছে কাজ?
জি স্যার, অন্য সব কাজ ঠিকঠাকই চলতেছে, খালি ওই উত্তর দিকটা বাদ দিয়ে।
ওদিকের কাজও হয়ে যাবে। আপনি বরং একটা কাজ করেন, আজকে অন্য সব দিকের কাজ বন্ধ করুন, সবাইকে ওই উত্তর দিকের মাটি খুঁড়তে লাগিয়ে দিন।
স্যার আবার?
এবার আর এমন হবে না। মাটি ততক্ষণ খুঁড়তে বলেন যতক্ষণ না সবগুলো কঙ্কাল পাওয়া যাচ্ছে।
সবগুলো কঙ্কাল মানে? স্যার বুঝলাম না।
এখানে দুটো না, ঠিক দুটো না, এখানে তিনটা মানুষের লাশ আছে।
লাশ? কার লাশ স্যার?
সে অনেক ঘটনা, আপনাকে পরে বলবো। লাশ তিনটার দাফনের ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, আপনাকে বলেছিলাম না ওই পাগলের সাথে দেখা করিয়ে দিতে।
জি স্যার।
দেখা করাতে হবে না, আপনি তাকে কোনো মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
জি স্যার, আমি সব ব্যবস্থা করছি। এই ওইদিকের কাজ সব বন্ধ করেন, সবাই উত্তরের দিকে আসেন, এদিকে মাটি খুঁড়তে হবে।
রমেশ চাচা।
স্যার আসছেন, মাটি খুঁড়া কিছু পাওয়া গেল?
বলছি সব, আগে এক কাপ চা দেন তো।
যে আপনি বসেন, আমি চা আনতাছি। এই নেন স্যার চা।
আজ তো অনেক ক্ষেত্রে জমি খোঁড়া হলো, কিছুই তো পাওয়া গেল না চাচা।
হ্যাঁ, বহু বছর আগের ঘটনা, লাশ তখনই মনে হয় শিয়াল কুকুরে নিয়ে গেছে।
এটা হতে পারে।
আফারে ওইখানে পুইতা ফেলার পরে মেলা দিন ওই জায়গায় শিয়াল কুকুরে কান্ত।
তাহলে কি বলেন চাচা, মাটি খোঁড়ার কাজ কি বন্ধ করে দেব?
তাছাড়া আর কি করবেন স্যার, আফরোজা আপা এহান থেকে যাইব না, এইটাই নিয়তি। ক্যারামের সবাই এটা মাইনাও নিছে, আর তাছাড়া সে তো কারো ক্ষতি করে না, আর তার বাড়িতে তো আপনি আছেন, আপনারও তো কোনো ডিস্টার্ব দেয় না।
ডিস্টার্ব দেয় না সেটা আসলে ঠিক বলা যায় না।
কিছু কইলেন স্যার?
না না কিছু বলিনি, আপনি যান আমি ঘুমাবো।
জি আচ্ছা।
আমাকে চিনছে না
আফরোজা?
আমার তো এখানে থাকতে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, বাচ্চাটা কাঁদে। আমি আমাকে মুক্ত করে দিন।
হ্যাঁ আমি সেই চেষ্টাই করছি, কিন্তু কিন্তু কিভাবে?
ওই উত্তর দিকটা একটা গাছ ছিল, আপনাদের কাজের জন্য এই গাছটা কেটে ফেলেছে, এই গাছের নিচে আমার লাশটা আছে, ওই জায়গার মাটি খোঁড়ার ব্যবস্থা করুন, লাশ দুটো আলাদা কাপড় পেঁচিয়ে জানাজা পড়িয়ে দাফন করে দেবে।
ঠিক আছে, আমি কাল গিয়ে আগে ওখানকার মাটি খুঁড়ব। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আফরোজা, আপনি মুক্তি যদি চান তাহলে এতদিন আমাকে চলে যেতে বললেন কেন?
ওই ইমরান, ওকে আমি বাঁচতে দিতাম না, একটু একটু করে ওর শরীরের সব রক্ত আমি শুষে নিতাম, কিন্তু এখনো আমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, আর কামরান তো অনেক আগেই চলে গেছে, আমার আর কোনো কাজ বাকি নেই, এখন আমি মুক্তি চাই।
আগের দিন পুরোটা দিন লেগে গেল মাটি খুঁড়তে, সেদিন কিছুই পাওয়া যায়নি। রাতে স্বপ্ন দেখার পর পরদিন সকালে শিয়া বামে নাস্তা করে সাইটে গিয়ে আবার উত্তর দিকের মাটি খুঁড়তে বললেন, যেখানে ওই গাছটা ছিল ঠিক সেইখানে। বেশ কিছুক্ষণ ঘোরার পর সেখান থেকে দুটো মাথার খুলি আর কঙ্কাল পাওয়া গেল। শিয়া বামের সে খুলি আর হাড্ডিগুলো দুটো আলাদা আলাদা কাপড়ে রেখে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আর মসজিদের ইমামকে খবর দিলেন। জোহরের সময় লাশগুলোর জানাজা করা হলো। অবশেষে তাদের একটি কবরস্থানে কবর দেয়া হলো। শিয়াব আহমেদের কাছে গত রাতের স্বপ্নের কোনো যুক্তি নেই। সে নিজেও জানে না কিভাবে কি হল, তবে এরপর আর কোনদিন সেখানে আফরোজাকে দেখা যায়নি। প্রজেক্টের কাজও ঠিকঠাক মতো চলতে লাগল। এরপর প্রজেক্টের কাজ সম্পূর্ণ হল উত্তর দিকের জমির রহস্য উন্মোচন আর অতৃপ্ত আত্মার সন্তুষ্টির মাধ্যমে। এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের শ্রোতা বন্ধুর পাঠানো গল্প, যে বিজয়ী হয়েছেন কুয়াশার গল্প লিখবার প্রতিযোগিতায়। আর গল্পের নাম অদ্ভুত সেই কবর, সেই কাহিনী। বিজয়ী গল্পকারের নাম জানিয়ে দিচ্ছি আবারও, মুশফিকা রহমান আনিকা। এবং নাট্যরূপ ও নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দেব আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। শিয়াব আহমেদের চরিত্রে ছিলেন রেহান, রমিজউদ্দিনের চরিত্রে মঞ্জু, রফসানের চরিত্রে রিফাত, আফরোজার চরিত্রে প্রিয়ন্তী, ইমরানের চরিত্রে সেতু, কামরান হয়েছেন সাইফ, মায়ের চরিত্রে ছিল নিতুল, ফুফুর চরিত্রে তমা, এবং ইমরুলের চরিত্রে ছিল নীরব। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আমন্ত্রণ জানাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, কুয়াশায় গল্প পাঠাবার প্রতিযোগিতা বা স্ক্রিপ্ট পাঠাবার প্রতিযোগিতা চলছে। স্ক্রিপ্ট পাঠালে পাঠাতে হবে 7,500 থেকে 8,500 ওয়ার্ডস এর মধ্যে, আর গল্প পাঠালে দীর্ঘ গল্প পাঠাতে হবে যাতে সেটা থেকে আমরা নাট্যরূপ তৈরি করতে পারি। আর এখন জানিয়ে দিব কোথায় পাঠাবেন সেই ঠিকানা, অর্থাৎ ইমেল অ্যাড্রেসটি। আপনারা পাঠাবেন kuasha89.2@gmail.com, আবারও বলছি kuasha89.2@gmail.com এই ঠিকানা। সবাই খুব ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার হাজির হচ্ছি কুয়াশার নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.